রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আজকের পর্বের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ধারাবাহিক আলোচনা, আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফার সময়কালের বিভিন্ন ঘটনা। গত পর্বে আমরা ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের ঘটনা আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা সেই শাহাদাতের পরবর্তী ঘটনাগুলো, সেই ঘটনা প্রবাহের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। বিগত আলোচনাগুলোর মতো এই সিরিজেও আমরা চেষ্টা করব একদিকে ইতিহাসের ঘটনাভিত্তিক যে বর্ণনা সেগুলোকে উপস্থাপন করা, আরেকদিকে সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিত্বকে সামনে রেখে ঘটনাগুলোকে জানার চেষ্টা করা। এভাবে আমরা আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনী আলোচনা সমাপ্ত করেছিলাম। কাজেই একদিকে ইতিহাসের সেই ঘটনা বর্ণনার ধারাবাহিকতাকে ধরে রাখা, আরেকদিকে এখন আমরা যেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানতে যাচ্ছি, অর্থাৎ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যক্তিত্ব, তার জীবনী, এই দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই এই পর্যায়ের পর্বগুলোকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আজকের পর্বের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা প্রবাহ, ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতের পরবর্তী ঘটনা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে বাইয়াত প্রদানের ঘটনা। এই পর্বের শেষের দিকে সংক্ষেপে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের কিছু বিষয়, তার দৈহিক বর্ণনা, এভাবে এই পর্ব আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আগামী পর্ব থেকে আমরা একেবারে শুরু থেকে শুরু, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম, বংশ, উপাধি, এভাবে একেবারে খলিফা হওয়ার আগ পর্যন্ত সকল প্রধান ঘটনাগুলোকে উল্লেখ করার চেষ্টা করব। আগামী তৃতীয় পর্বে বিভিন্ন টুকরো ঘটনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের গভীরে আমরা প্রবেশ করার চেষ্টা করব। কাজেই সেখানে থাকবে তার বিভিন্ন উক্তি, খুতবা এবং খুঁটিনাটি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়। সামনের পর্বগুলোতে যা আসছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে, সংক্ষিপ্ত শিরোনাম উল্লেখ করে আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। সামনের পর্বগুলোতে যেহেতু আসবে ইতিহাসের ধারাবাহিক ঘটনা প্রবাহ, কাজেই সেখানে আসতে যাচ্ছে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, খাওয়ারিজ ফিতনা এবং এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা এবং একই সঙ্গে শিয়াদের উৎপত্তির বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার অংশ সমাপ্ত হয়ে পরবর্তীতে আমরা প্রবেশ করব হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায়। কাজেই সেখানে আসতে যাচ্ছে কারবালার ঘটনা এবং এরপর আসবে আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তার শাহাদাতের আলোচনা। এভাবে ইতিহাসের এই অংশকে আমরা সমাপ্ত করার ইচ্ছা রাখি। 35 হিজরি 18 দুলহিজ্জা শুক্রবার দিনে ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। তিনি একদল বিভ্রান্ত লোকেদের হাতে শাহাদাত বরণ করলেন। কাজেই সেই অবস্থায় আরেকটি বড় প্রশ্ন মুসলিমদের সামনে ছিল, সেটা হচ্ছে কে হবেন পরবর্তী খলিফা। আবদুল ইবনে সাবা এবং তার অনুসারীরা, অর্থাৎ সাবাই চক্রান্তকারীরা, তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষতিগ্রস্ত করা। ইসলামকে ক্ষতিগ্রস্ত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই অশুভ উদ্দেশ্যকে সামনে রেখে তারা বাহ্যিকভাবে নানা ধরনের অভিযোগ, আপত্তি, এগুলো উপস্থাপন করে আসছিল। কিন্তু যখনই খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে মেটানোর চেষ্টা করেছেন, সেই অবস্থায় সেগুলো প্রকাশ হয়ে যায় যে সেই অভিযোগগুলো ছিল মূলত এক ধরনের টালবাহানা এবং ছলছুতো মাত্র। তাদের অন্তরে অশুভ ইচ্ছা ছিল, সেটা হচ্ছে স্বয়ং খলিফা ওসমানকেই তারা হত্যা করতে চায় এবং শেষ পর্যন্ত তারা সেটা করতে সক্ষম হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে যে ফিতনার সূচনা তারা করেছিল সেটাকে তারা স্থায়ী রূপ দিতে তৎপর ছিল, সেটাকে বিকশিত করতে তৎপর ছিল। এই উদ্দেশ্যে তারা চেয়েছিল যে মুসলিমদের মধ্যে একটি স্থায়ী বিভক্তি কীভাবে স্থাপন করা যায়। ওসমানকে হত্যা করার আগেই তারা তিন গ্রুপে বিভক্ত হয়ে তিনটি অঞ্চল থেকে এসেছিল, মিশর থেকে এসেছিল, কুফা থেকে এবং বাসরা থেকে তাদের প্রধান ফিতনাবাজরা, তাদের গ্রুপ, দল ইত্যাদি এসেছিল। মিশরীয় লোকেরা বলাবলি করছিল আমরা পরবর্তী খলিফা হিসেবে আলী ইবনে আবি তালিবকে দেখতে চাই, কুফার লোকেরা জুবায়েরকে সমর্থন করার দাবি করছিল এবং এভাবে বাসরার লোকেরা বলছিল আমরা তালহাকে দেখতে চাই। এই প্রসঙ্গে একজন মুসলিম ঐতিহাসিক ইমাম আল আজুররি তিনি বলেছেন যে আল্লাহ আলীকে রক্ষা করেছেন, তালহাকে রক্ষা করেছেন এবং জুবায়েরকে রক্ষা করেছেন সেই সকল ভ্রান্ত লোকেদের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার থেকে। তারা শুধুমাত্র মৌখিকভাবে এই সমর্থনের দাবি করছিল, অর্থাৎ তারা লোকেদেরকে সন্দেহগ্রস্ত করতে এবং সাহাবায়ে কেরামদেরকে ফিতনায় জড়ানোর জন্যই এই দাবি করছিল যে আমরা কেউ কেউ অমুককে অমুককে সমর্থন করি। কিন্তু তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে রক্ষা করেছেন তাদের ফিতনায় জড়ানো থেকে। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে পরবর্তী খলিফা কে হবেন, অর্থাৎ খলিফা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখা, মতামত উপস্থাপন করা, সেই ক্ষেত্রে এই ফিতনাবাজ লোকেদের আপত্তি আবেদন এই বিষয়গুলো একেবারেই গুরুত্বহীন। কারণ আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে খলিফা নির্বাচন করার অধিকার কাদের এবং কারা এই কাজের জন্য যোগ্যতা সম্পন্ন। খলিফা নির্বাচনের যে গুরু দায়িত্ব সেটা পালন করার জন্য তখনও এই উম্মার মধ্যে যে সমস্ত প্রধান এবং সিদ্ধান্ত প্রদানকারী প্রভাবশালী ব্যক্তিরা বর্তমান ছিলেন তাদেরকে ফিকহের পরিভাষায় বলা হয়ে থাকে আহলুল হাল্লি ওয়াল আকদ। তারা কারা? তারা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ সেই সময়ের মানুষেরা। একদিকে আমরা দেখতে পাই আশারায়ে মুবাশশারা, তাদের অনেকে তখনও জীবিত ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে শুরা কমিটি গঠন করে গিয়েছিলেন সেই কমিটির সদস্যরা জীবিত ছিলেন, এবং একই সঙ্গে সেই সময়ে আরও সম্মানিত এবং প্রধান ব্যক্তিত্ববর্গের মধ্যে ছিলেন বদরে যারা অংশগ্রহণ করেছিলেন আহলুল বদর, মুহাজিরিন এবং আনসারগণ। এরপরে ছিলেন অন্যান্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম। কাজেই তারা হচ্ছেন ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং প্রধান রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিদ্ধান্ত প্রদানকারী, যোগ্যতা সম্পন্ন, প্রভাবশালী ব্যক্তিত্ব। এই সমস্ত ব্যক্তিদের বিপরীতে সেই সকল ফিতনাবাজ ব্যক্তিরা যাদের ইলমের দিকে বা আমলের দিকে কোনো অগ্রগামিতা ছিল না, তাদের মতামত কিংবা আপত্তি কিংবা মৌখিকভাবে কাউকে সমর্থন করার বিষয়গুলো একেবারেই গুরুত্বহীন হয়ে যায়। আহলুল হাল্লি ওয়াল আকদ তাদের পরিচয় প্রদান করে ইমাম আল মাওয়ার্দি, তিনি তার গ্রন্থ আল আহকামুস সুলতানিয়া সেখানে উল্লেখ করেছেন যে তিনটি শর্তের মাধ্যমে নির্বাচন করা হয়ে থাকে যে কারা হবেন আহলুল হাল্লি ওয়াল আকদ। প্রথম শর্ত হচ্ছে যে সেই সমস্ত ব্যক্তিদেরকে হতে হবে ন্যায়পরায়ণ এবং এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী তাদেরকে পূরণ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইমাম বা খলিফা হওয়ার জন্য কে যোগ্য হবেন, কিংবা ইমাম বা খলিফার হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেই সংক্রান্ত ইলম সেই ব্যক্তিদের থাকতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে এমন রায় এবং হিকমার অধিকারী হওয়া যার মাধ্যমে ইমাম হওয়ার জন্য কোন ব্যক্তি সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ খলিফা হওয়ার জন্য কোন ব্যক্তি সবচেয়ে উপযুক্ত এবং মুসলিম জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে কারা শক্তিশালী, যোগ্যতা সম্পন্ন, পারদর্শী, সেগুলো নির্ণয় করতে আহলুল হাল্লি ওয়াল আকদের ব্যক্তিদেরকে সক্ষম হতে হবে। ওলামায়ে কেরাম অন্যান্য যোগ্যতার মধ্যে উল্লেখ করেছেন যে যারা আহলুল হাল্লি ওয়াল আকদ হবেন তাদের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে, 1 নম্বর, অবশ্যই তাদেরকে পুরুষ হতে হবে, আজাদ অর্থাৎ স্বাধীন হতে হবে, ক্রীতদাস হওয়া চলবে না, আলেম হতে হবে, মুসলিম হতে হবে এবং এই কাজের জন্য তাদেরকে যোগ্যতা সম্পন্ন অর্থাৎ বিচক্ষণ হতে হবে। কাজেই সেই সময়ে বিশিষ্ট সাহাবায়ে কেরাম এবং মদিনার অন্যান্য প্রধান ব্যক্তিত্ব তারা বেশ চিন্তিত এবং পেরেশান ছিলেন মুসলিম উম্মার প্রশাসন নিয়ে, কেননা আমির ছাড়া বা খলিফা ছাড়া প্রশাসন টিকতে পারে না। ওসমানকে হত্যা করার যে প্রাথমিক শক বা ধাক্কা সেটাকে সামলে উঠে নিয়ে তারা এই বিষয় নিয়েই বেশি চিন্তিত এবং পেরেশান ছিলেন। আরেক দিক থেকে আমরা দেখতে পাই যারা ফিতনাবাজ ব্যক্তি তারাও চিন্তিত ছিল নিজেদের নিরাপত্তা নিয়ে, অর্থাৎ নিজেদের জীবন এবং পিঠ বাঁচাতে তারা বেশ আতঙ্কিত অবস্থায় ছিল। কেননা সেই সময় ঘটনাপ্রবাহ স্মরণ করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন গভর্নর তারা নিজে থেকেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার কথা চিন্তা করে উদ্বিগ্ন ছিলেন, পেরেশান ছিলেন এবং সাহায্যকারী বাহিনী প্রেরণ করেছিলেন, এবং ততদিনে সেই বাহিনী মদিনার বাইরেই অপেক্ষমান অবস্থায় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা স্মরণ করলে আমরা দেখতে পাই যে ওসমান নিজে থেকেই সমস্ত সাহায্যের আবেদন সেগুলোকে নাকচ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওসমান ইবনে আফফানকে শহীদ করে দেওয়া হয়েছিল এবং সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরাই মদিনা নিয়ন্ত্রণ করছিল। তারা সশস্ত্র ছিল এবং তাদের সংখ্যা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বিভিন্ন পরিমাণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে যে তারা ছিল প্রায় 1800 ব্যক্তি, কুফা, বসরা এবং মিশর এই তিনটি অঞ্চল থেকে তারা এসেছিল। এর সঙ্গে আরও সংযুক্ত হয়েছিল মদিনা সংলগ্ন বিভিন্ন আরব বা বেদুইন ব্যক্তিবর্গ, যাদেরকে উল্লেখ করা হয়েছে যে তারা ছিল আল গাউগা বা একেবারে নিচু পর্যায়ের লোকেরা। ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে যারা একেবারে নিচু পর্যায়ের সাধারণ লোকেরা, সেই লোকেরা অবিভ্রান্ত হয়ে এই ফিতনাবাজ ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়ে তাদের সংখ্যাকে একটি বড় আকার প্রদান করেছিল, এবং ওসমানকে হত্যা করার পরেও তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছিল না। সুতরাং তারা তাদের অবস্থান থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তারাও চাচ্ছিল যে দ্রুত পরবর্তী খলিফাকে নির্বাচন করা হোক। কেননা খলিফা যদি মদিনার ভেতরেই অবস্থান করতে থাকেন, তাহলে বাইরে থেকে আসা এই বাহিনীগুলো মদিনার উপর মদিনায় থাকা খলিফার অনুমতি না নিয়ে মদিনার ভেতরে অভিযান বা হামলা পরিচালনা করতে পারবে না। সুতরাং সেই ফিতনাবাজ ব্যক্তিরা চাচ্ছিল যে তারা মদিনার ভেতরেই থাকবে এবং অন্যান্য মুসলিমদের সঙ্গে তারা মিশে যাবে, যেন তাদেরকে পৃথক করা না যায়। বিভিন্ন ক্লাসিক্যাল মুসলিম ঐতিহাসিক গ্রন্থে আমরা দেখতে পাই যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে ফিতনাবাজদের কিছু ঘটনা বা ভূমিকাকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেই ফিতনাবাজ ব্যক্তিরা এসে বিভিন্ন ব্যক্তিদের কাছে অনুরোধ করছিল যে আপনি খলিফার পদবি বা খলিফার দায়িত্ব গ্রহণ করুন, খলিফার পদ গ্রহণ করুন। এভাবে বিভিন্ন বর্ণনা উল্লেখ করা হয়েছে। তারা বিভিন্ন বিশিষ্ট সাহাবিদের কাছে গিয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের আবেদনকে প্রত্যাখ্যান করেছেন। তারা কেউই খলিফার পদবি গ্রহণ করতে চাচ্ছিলেন না। এই প্রসঙ্গে ডক্টর সাল্লাবি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে খলিফা নির্বাচন করার ক্ষেত্রে ফিতনাবাজদের কোনো প্রভাব ছিল না। অর্থাৎ যে বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে ফিতনাবাজ ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে খলিফার পদ গ্রহণ করার জন্য তাদের কাছে আবেদন পেশ করছিল, সেগুলোর সনদ বিশুদ্ধ বলে প্রমাণিত নয়। তবে বিভিন্ন ক্লাসিক্যাল ইসলামী ঐতিহাসিক কিতাবে সেই বর্ণনাগুলোকে দেখতে পাওয়া যায়। কাজে ইতিহাসের এই অংশ বর্ণনা করতে গিয়ে আমরা আরও একবার শুরুতে যে মূল বিষয়বস্তুগুলো আমরা উল্লেখ করেছিলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার প্রথম পর্বে, সেগুলো স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইতিহাসের এই অংশকে আমাদেরকে যাচাই এবং বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করতে হয়। অর্থাৎ শুধুমাত্র ফেস ভ্যালু দেখে বা ইতিহাসের কোনো গ্রন্থে একটি বর্ণনা উল্লেখ করা রয়েছে এটা দেখেই সেটাকে শতভাগ বিশুদ্ধ বলে গ্রহণ করার কোনো সুযোগ নেই। সেগুলোকে যাচাই বাছাই করতে হয় এবং কোনটি বিশুদ্ধ, কোনটি দুর্বল, কোনটি অনির্ভরযোগ্য সেগুলো পৃথক করে সঠিক ঘটনার কাছাকাছি পৌঁছানো যায়। এবং এটাই হচ্ছে ইতিহাসের এই অংশ বর্ণনা করার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি বা পদ্ধতি বা মেথোডোলজি। এর বিপরীতে গিয়ে যদি আমরা নিজেদের ধারণা কিংবা অনুমানের উপর নির্ভর করি, যেমনটা আমরা দেখতে পাই যে বিভিন্ন লেখক তারা এই অংশগুলো বর্ণনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে শিয়াদের রচনার মাধ্যমে প্রভাবিত হয়েছেন, কিংবা কেউ কেউ ইসলামের শত্রু প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের রচনাকেও তাদের বিভিন্ন রচনাতে উল্লেখ করেছেন। যারা এই দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করেছেন তারা বিভিন্ন সময়েই ভুল পরিসমাপ্তিতে পৌঁছেছেন। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বর্ণনাগুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিক বর্ণনাকে গ্রহণ করতে হবে। কাজেই দুর্বল এবং অনির্ভরযোগ্য বর্ণনার বিপরীতে যখন কোনো প্রমাণিত এবং বিশুদ্ধ বর্ণনা পাওয়া যাবে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। সুতরাং এই অংশে আমরা দেখতে পাই যে ফিতনাবাজরা বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে তাদের কাছে আবেদন করেছে খলিফার পদবি গ্রহণ করার জন্য। এর বিপরীতে বিশুদ্ধ এবং প্রমাণিত বর্ণনা হচ্ছে এটা যে মদিনার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন সাহাবায়ে কেরাম তাদের অনেকেই আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন এবং এসে অনুরোধ করলেন আপনি খলিফার পদবি গ্রহণ করুন। শুরুতে আলী অনাগ্রহী ছিলেন এবং তাদেরকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত তাদের ক্রমাগত অনুরোধের ভিত্তিতে তিনি বায়াত গ্রহণ করতে রাজি হলেন এবং সেই ঘটনা বর্ণনার দিকে এবারে আমরা অগ্রসর হচ্ছি। এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যে শুরা কমিটি গঠন করে গিয়েছিলেন, ছয় জনের কমিটি, সেই কমিটির মধ্যে পরবর্তীতে ওসমান ইবনে আফফান তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং তাকে শহীদ করে দেওয়া হয়েছে। অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনিও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেই মৃত্যুবরণ করেছিলেন। কাজেই সেই ছয় জনের কমিটির মধ্যে অবশিষ্ট ব্যক্তি ছিলেন চারজন, তারা হচ্ছেন আলী, তালহা, জুবায়র এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম। এবং তাদের সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যাকে ওমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তি হিসেবে রেখেছিলেন যদি পরিস্থিতি এমন হয় যে কোনো দুইজন ব্যক্তির উপর সমসংখ্যক সদস্য মতামত প্রদান করেছেন, সেই ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে ওমর তিনি মতামত দিবেন এবং দুইজনের মধ্যে একজনকে নির্বাচিত করবেন। কাজে আবদুল্লাহ ইবনে ওমর তিনিও এই কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরবর্তী যিনি খলিফা হবেন তিনি এই কমিটির মধ্য থেকেই কোনো একজন ব্যক্তি হবেন। এভাবে মদিনার বিশিষ্ট ব্যক্তিরা তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অনুরোধ করছিলেন খলিফার পদবি গ্রহণ করার জন্য। এই প্রসঙ্গে একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে যা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্তান এবং তাকে বলা হচ্ছে ইবনুল হানাফিয়া। এবং এর ঘটনা আমরা স্মরণ করতে পারি যে মুহাম্মদ তার মা ছিলেন বনু হানিফা সেই গোত্রের নারী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যে সন্তানদের লাভ করেছিলেন তাদের থেকে পৃথক পরিচয় প্রদান করার উদ্দেশ্যে মুহাম্মদ তাকে এভাবে পরিচয় করানো হতো যে তাকে বলা হতো মুহাম্মদ ইবনুল হানাফিয়া। মুহাম্মদ ইবনুল হানাফিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তিনি বর্ণনা করে বলছেন যে আমি আলীর সঙ্গে ছিলাম যখন ওসমানকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই অবস্থায় একজন ব্যক্তি আলীর কাছে আসলেন এবং বললেন আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শুনে আলী তিনি উঠে দাঁড়ালেন এবং আমি অর্থাৎ মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন যে আমি তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হলাম এবং তাকে কোমর ধরে পাকড়াও করে তাকে থামিয়ে রাখতে চাইলাম। তখন আলী বললেন যে আমাকে যেতে দাও, সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার জন্য দুর্ভোগ, আমাকে যেতে দাও। আলী বের হয়ে গেলেন, সেই বাড়িতে গেলেন যেখানে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ তার উপর রহম করুন। এরপর আলী সেখান থেকে নিজের বাড়িতে ফেরত আসলেন এবং দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতর অন্তর্হিত হলেন। এরপর লোকেরা তার কাছে আসলো এবং দরজায় কড়া নাড়তে থাকলো। তারা আলীর কক্ষে প্রবেশ করলো এবং বলল যে এই ব্যক্তি অর্থাৎ খলিফা ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে এবং লোকেদের উপর অবশ্যই একজন আমির বা খলিফা থাকা প্রয়োজন এবং এই কাজের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন কাউকে আমাদের জানা নেই। আলী তখন তাদেরকে জবাব দিয়ে বললেন যে তোমরা আমাকে চাও না, বরং আমি খলিফা বা আমির না হয়ে তোমাদের একজন উপদেষ্টা হয়ে থাকতে চাই। তারা জবাব দিয়ে বললেন না, আল্লাহর কসম করে বলছি আমরা আপনার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন আর কাউকে জানি না। তখন তিনি বলেছিলেন যে যদি তোমরা এভাবে জোর করো বা পীড়াপিড়ি করো তাহলে আমার কাছে বাইয়াত দিতে পারো, কিন্তু এটা গোপনে প্রদান করা চলবে না। আমি মসজিদে যাব এবং সেখানে আমি লোকেদের কাছ থেকে বাইয়াত তথা আনুগত্যের শপথ গ্রহণ করব। এই বর্ণনাটি উল্লেখ করেছেন আবু বকর আল খাল্লাল তার বিশুদ্ধ সনদে। একই রকম আরেকটি বর্ণনা করা হয়েছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া থেকে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে যে লোকেরা বারবার এসে আলীর কাছে অনুরোধ করছিল, তাকে খলিফার পদবি গ্রহণ করার জন্য অনুরোধ করছিল। সেই অবস্থায় আলী শেষ পর্যন্ত রাজি হলেন এই কথার ভিত্তিতে যে বাইয়াত আমি গোপনে গ্রহণ করব না, বরং এটা আমি মসজিদে গিয়ে গ্রহণ করব এবং সেখানে এরপর যারা সাধারণ মুসলিম তারা এসে আমার কাছে বাইয়াত প্রদান করবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে আমি চাচ্ছিলাম না যে তিনি মসজিদে যান এবং সেখানে গিয়ে বাইয়াত গ্রহণ করুন। এর কারণ হচ্ছে যে ফিতনাবাজদের পক্ষ থেকে তিনি আলীর উপর কোনো ক্ষতির আশঙ্কা করছিলেন। কিন্তু আলী মসজিদে গেলেন এবং সেখানে পরবর্তীতে আনসার এবং মুহাজিরিন অর্থাৎ বিশিষ্ট সাহাবায়ে কেরাম তারা এসে তার কাছে বাইয়াত প্রদান করলেন এবং সবশেষে সাধারণ মদিনাবাসী তারাও বাইয়াত প্রদান করলো। এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আলী ইবনে আবি তালিবের কাছে যারা বাইয়াত প্রদান করেছেন এবং এর জন্য অনুরোধ করেছেন তারা ছিলেন মদিনার বিশিষ্ট ব্যক্তিত্ব আহলুল হাল্লি ওয়াল আকদ এবং তারা সেই ফিতনাবাজ ব্যক্তিত্ব ছিলেন না। এবং যে বর্ণনাগুলোতে উল্লেখ করা হয়েছে যে সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা জোর করে আলীকে বাধ্য করেছিল বাইয়াত গ্রহণ করার জন্য সেগুলো দুর্বল এবং কিছু কিছু বর্ণনা সঠিক নয়। আরেকটি বর্ণনা এসেছে যে যখন সাহাবায়ে কেরাম আলীর কাছে অনুরোধ করেছিলেন যে আপনি খলিফার পদবি গ্রহণ করুন, সেই অবস্থায় প্রথমে কিছুটা অনাগ্রহী থাকলেও শেষ পর্যন্ত আলী যখন রাজি হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হবে, এই আশঙ্কা যদি আমি না করতাম তাহলে আমি এই পদবি বা এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হতাম না। এবারে বাইয়াতের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু প্রাসঙ্গিক বিষয়ের বর্ণনার দিকে আমরা যাচ্ছি। তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তাদের প্রসঙ্গে কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তারা বাইয়াত প্রদান করতে অনাগ্রহী ছিলেন এবং শেষ পর্যন্ত সেই ফিতনাবাজ ব্যক্তিরা তাদেরকে তরবারির মুখে বাধ্য করেছে বাইয়াত প্রদান করতে। এই বর্ণনাগুলো প্রসঙ্গে ডক্টর সাল্লাবি তিনি আলোচনা করেছেন এবং উল্লেখ করেছেন যে এই বর্ণনাগুলো বিশুদ্ধ নয় বা সঠিক নয়। সাহাবা একরাম তারা স্বতঃস্ফূর্তভাবেই আলীকে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন। আবু বাশির আল আবিদি তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমি মদিনাতে ছিলাম যখন ওসমানকে শহীদ করা হয়েছিল। মুহাজিরিন আনসার তাদের মধ্যে তালহা এবং জুবায়ের অন্তর্ভুক্ত ছিলেন, তারা একত্রিত হলেন এবং আলীর কাছে গিয়েছিলেন। তারা বললেন হে আবুল হাসান, আপনি আসুন এবং আমাদের আনুগত্য গ্রহণ করুন। তিনি বলেছিলেন যে সেই পদবির কোনো প্রয়োজন আমার নেই, আমি তোমাদের সাথে আছি এবং তোমরা যাকে নির্বাচন করবে তার সাথে আছি, তাকে আমি গ্রহণ করে নেব, কাজেই তোমরা কাউকে নির্বাচন করে নাও। সেই অবস্থায় তারা বলেছিলেন বরং আল্লাহর কসম আমরা আপনাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না, আমরা আপনাকে ছাড়া আর কাউকেই নির্বাচন করব না। সুতরাং এই প্রসঙ্গে সাহাবায়ে কেরামের ঐক্যমতের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু বর্ণনা একই রকমের যেগুলো উল্লেখ করেছেন ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ তার ইতিহাসের গ্রন্থে এবং যে বর্ণনাটিতে উল্লেখ করা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করা হয়েছিল যে তার ঘাড়ে তরবারি থাকা অবস্থায় তিনি বাধ্য হয়ে বাইয়াত প্রদান করেছেন, এবং তার যেই হাত উহুদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল সেই হাত ছিল আলীর হাতে বাইয়াত প্রদানকারী প্রথম হাত। এই বর্ণনাগুলো প্রসঙ্গে ইমাম ইবনুল আরাবি তিনি বলেছেন যে এগুলো হচ্ছে জাল বর্ণনা, মিথ্যা বর্ণনা। এরপরে আরও আলোচনা করে তিনি বলেছেন, যারা বলতে চায় যে প্রথম যেই হাত আলীর হাতে বাইয়াত দিয়েছিল সেটি ছিল একটি পক্ষাঘাতগ্রস্ত হাত বা একটি অচল হাত, এবং এই কারণে তারা বলতে চায় যে আলীর বিষয় অর্থাৎ তার খিলাফা কিছুতেই সফল হবে না, সেই প্রসঙ্গে আলোচনা করে তিনি বলেছেন যে এগুলো অপ্রাসঙ্গিক, কারণ যেই হাত আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে সেই হাত নিঃসন্দেহে একটি বরকতময় হাত। আল্লাহ রাসুলকে রক্ষা করতে গিয়ে যেই হাত অচল হয়ে গেল সেটা নিঃসন্দেহে একটি বরকতময় হাত, কিন্তু সেই বর্ণনাগুলো সঠিক নয় বলে তিনি মতামত প্রদান করেছেন। ইবনে হাজার আল আসকালানি তিনি একটি বিশুদ্ধ বর্ণনায় উল্লেখ করেছেন আহনাব বিন কায়েসের মাধ্যমে, যিনি একজন বিশিষ্ট তাবিয়ে ছিলেন। আহনাব বিন কায়েস তিনি বলছেন যে তিনি আয়েশা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদের কাছে গিয়েছিলেন যে কার কাছে তিনি বায়াত দিবেন এই বিষয় জানার জন্য, এবং তারা সকলেই আহনাবকে বলেছেন যে তিনি যেন আলীকে বায়াত প্রদান করেন। বায়াতের ব্যাপারে তিনটি সন্দেহ নিরসন। প্রথম পয়েন্ট হচ্ছে, ক্লাসিক্যাল মুসলিম ঐতিহাসিকদের বিভিন্ন রচনায় কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে কিছু বিশিষ্ট সাহাবি তারা আলীর কাছে বায়াত প্রদান করেননি, এবং সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস, মোহাম্মদ ইবনে মাসলামা, আবদুল্লাহ ইবনে ওমর, এভাবে ওসামা ইবনে জায়েদ, আরও বেশ কিছু সাহাবির নাম উল্লেখ করা হয়েছে। যেমন ওয়াকিদি তিনি তার রচনায় 7 জন সাহাবির নাম উল্লেখ করে বলেছেন তারা বায়াত প্রদান থেকে বিরত ছিলেন। দ্বিতীয় পয়েন্ট, কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে কেউ কেউ বায়াত প্রদান করেছেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ আলীকে তারা খলিফা হিসেবে তখনই আনুগত্য করবেন যদি আলী ওসমানের হত্যাকারীদেরকে হত্যা করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ, যে তিনি আলীর কাছে বায়াত প্রদান করেননি বরং তার বিরুদ্ধেই যুদ্ধ করেছেন। এই বিষয়গুলো কী ছিল সেগুলো এবার আমরা বিস্তারিত দেখতে যাচ্ছি। প্রথম পয়েন্ট, কিছু সাহাবির বায়াত প্রদান না করার প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই মুসলিম ঐতিহাসিকদের মধ্যে বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এর কারণ কী ছিল। তিনি বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, সেই সময়ে যখন ফিতনা সৃষ্টি হয়ে যায় এবং ওসমানকে অবরুদ্ধ করে ফেলা হয়, সেই অবস্থায় অনেক সাহাবি মদিনা ত্যাগ করেছিলেন, তারা মদিনায় উপস্থিত ছিলেন না। ফলে যখন আলীর কাছে বাইয়াতের আয়োজন করা হয়, সেই অবস্থায় তারা সেখানে উপস্থিত হতে পারেননি। এই প্রসঙ্গে তিনি বেশ কিছু সাহাবির নাম উল্লেখ করেছেন, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে ওমর, সাঈদ ইবনুল আস এবং আরও বেশ কিছু সাহাবির নাম তিনি উল্লেখ করেছেন। কিন্তু যাচাই বাছাই করলে বা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই বর্ণনার বিপরীতে আরও কিছু বর্ণনা রয়েছে যেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আলীর কাছে বাইয়াত প্রদান করেছেন, এই ধরনের বর্ণনা উপস্থাপন করা হয়েছে, এবং সেগুলো বর্ণনা করেছেন ইবনে সাদ, ইবনে হিব্বান, ইমাম আজ জাহাবি এবং আরও মুসলিম ঐতিহাসিকগণ। এই প্রসঙ্গে আলোচনা করে ডক্টর সল্লাবি তিনি উল্লেখ করেছেন যে সাহাবা একরাম আলীর কাছে বায়াত প্রদান করা থেকে কেউ কেউ বিরত ছিলেন, এই বিষয়টি সঠিক নয়, বরং মদিনাতে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই তার কাছে বায়াত প্রদান করেছেন। এবং পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাই যে আলী যখন বাসরার দিকে বাহিনী নিয়ে বের হয়েছিলেন, সেই অভিযানে অনেক সাহাবি তার সঙ্গে যোগদান করেননি, এবং সেই অভিযানে যোগদান না করা সেই ক্ষেত্রে তাদেরকে দোষারোপ করা চলে না, কারণ সেগুলো ছিল তাদের ইজতিহাদ বা গবেষণাযোগ্য সিদ্ধান্ত। সুতরাং এই প্রসঙ্গে সার কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতেই খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন, আল্লাহর কসম করে বলছি আলীর কাছে সেভাবেই বায়াত প্রদান করা হয়েছিল যেভাবে বায়াত প্রদান করা হয়েছিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের কাছে। দ্বিতীয় পয়েন্ট, যে কিছু সাহাবির সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারা শর্ত সাপেক্ষে আলীর কাছে বায়াত প্রদান করেছেন যে আলী খলিফা নিযুক্ত হলে ওসমানের হত্যাকারীদেরকে হত্যা করবেন, এই শর্তে নাকি তারা বায়াত প্রদান করেছেন। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে এটি বায়াত প্রদান করার বৈধ শর্ত হয় না, এটি খলিফা নিযুক্ত করার বৈধ শর্ত নয়, কারণ যিনি মুসলিমদের সরকার প্রধান হবেন তাকে নিযুক্ত করা হয় এই শর্তের ভিত্তিতে যে তিনি সত্য এবং ন্যায়ের ভিত্তিতে, আদলের ভিত্তিতে তার কার্য পরিচালনা করবেন। কাজেই যে কোনো বিবাদমান বিষয় মীমাংসা করার জন্য তিনি উভয় পক্ষের বক্তব্য শুনবেন, বাদী বিবাদী উভয়ের বক্তব্য উপস্থাপন করা হবে, সাক্ষ্য প্রমাণ হাজির করা হবে এবং বিচার বিশ্লেষণের পর তখনই শুধুমাত্র তিনি রায় প্রদান করতে পারেন। কাজেই আগেই সিদ্ধান্ত নিয়ে এবং সেই শর্তের ভিত্তিতে বাইয়াত প্রদান করা এটি বৈধ হয় না। এবং এই প্রসঙ্গে তালহা এবং জুবাইরের সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে যে তারা শর্ত সাপেক্ষে আলীর কাছে বায়াত প্রদান করেছেন সেগুলো বর্ণনা করে ইমাম আল আরাবি তিনি বলেছেন, ওসমানের হত্যাকারীদেরকে আলী হত্যা করবেন এই শর্তে তারা বায়াত প্রদান করেছেন। এই প্রসঙ্গে তিনি বলছেন যে আমরা বলি সেটি বায়াত প্রদান করার কোনো বৈধ শর্ত নয়। 3 নম্বর বিষয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত প্রদান করা থেকে বিরত ছিলেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা সামনের দিকে আসবে, সেখান থেকে সংক্ষেপে আমরা এতটুকু উল্লেখ করতে পারি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেকে কখনোই খলিফা দাবি করেননি। বায়াত প্রদান থেকে বিরত থাকা এটা নিজেকে খলিফা দাবি করার কারণে নয়। তিনি খিলাফার জন্য বা খলিফার পদবীর জন্য আলীর বিরুদ্ধে যুদ্ধ করেননি, বরং তার যে অবস্থান ছিল সেটা ছিল তার নিজস্ব ইজতিহাদ। তিনি চেয়েছিলেন প্রথমে ওসমানের হত্যাকারীদেরকে বিচার করা হোক, শাস্তি প্রদান করা হোক, এবং এরপর তিনি আলীকে খলিফা হিসেবে মেনে নিয়ে বায়াত প্রদান করবেন। তিনি তার অবস্থান থেকে এই বিষয়টিকেই সঠিক বলে মনে করছিলেন এবং প্রথমে বিচার করা পরবর্তীতে বায়াত প্রদান করা এই ক্রমকেই সঠিক বলে মনে করছিলেন। যদিও পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই মুসলিম ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অবস্থান ভুল ছিল, তার অবস্থান সঠিক ছিল না, কিন্তু তিনি ইজতিহাদ করেছিলেন এবং ইজতিহাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলেও হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পুরস্কার দিয়ে থাকেন, এবং যদি কেউ ইজতিহাদ করার পর সঠিক সিদ্ধান্তে পৌঁছায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি পুরস্কার দিয়ে থাকেন। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খিলাফার দাবিতে কখনোই আলীর বিরুদ্ধে যুদ্ধ করেননি বা আলীকে প্রত্যাখ্যান করেননি কিংবা নিজেকেও খলিফা বলে দাবি করেননি। এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটি সংলাপ রয়েছে যেটা পরবর্তী সময়ের ঘটনা, কিন্তু এখানে প্রাসঙ্গিক হওয়ায় সেটাকে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভেবেছিলেন যে খলিফা নির্বাচন করা এটা শুধুমাত্র যারা মদিনাবাসী তাদের সিদ্ধান্ত, অর্থাৎ মদিনার বিশিষ্ট ব্যক্তিত্ব মদিনার আনসার এবং মুহাজিরিন তারাই পরবর্তী খলিফাকে নির্বাচন করবেন এবং যারা সিদ্ধান্ত প্রদানকারী প্রধান ব্যক্তিত্ব বদরের সাহাবায়ে কেরাম এবং যারা শুরা সদস্য ছিলেন। কিন্তু আল হাসান বা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই প্রসঙ্গে ভিন্ন কিছু ভেবেছিলেন। আল হাসান তিনি বলছেন যে আমি আপনাকে বলেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি, কাজেই পরবর্তীতে এমন ঘটনা ঘটতে পারে যে লোকেরা আপনাকে ত্যাগ করবে, আপনি একা হয়ে যাবেন এবং সেই অবস্থায় আপনার কোনো সাহায্য থাকবে না, আপনাকে হত্যা করা হবে। এবং এই ঘটনাটি পরবর্তী সময়ের একটি ঘটনা, এটি সামনে এই ঘটনাকে আবারও আমরা উল্লেখিত দেখতে পাবো। সেখানে যে পরিস্থিতিতে এই আলোচনা হয়েছিল তখন ছিল একটি উত্তপ্ত পরিস্থিতি এবং আলী কিছুটা রাগান্বিত অবস্থায় ছিলেন, যে কারণে তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, তুমি আমার কাছে ছোট বাচ্চা মেয়েদের মতো আবদার করছো, অর্থাৎ একই কথা তুমি বারবার বলছো, কী সেই বিষয় যা তুমি আমাকে করতে বলেছিলে এবং আমি তা করিনি, তোমার কথা আমি শুনিনি? তখন হাসান তিনি বলেছিলেন, আমি আপনাকে বলেছিলাম সেই দিন যখন ওসমানকে অবরুদ্ধ করা হয়েছিল তখন আমি আপনাকে বলেছিলাম যে আপনি মদিনা ত্যাগ করুন, যেন এরপর যদি ওসমানকে হত্যাও করা হয় সেই ক্ষেত্রে আপনাকে অভিযুক্ত করার মতো কোনো বিষয় থাকবে না। এরপর যখন তাকে হত্যা করা হয়েছিল সেই অবস্থায় আমি আপনাকে বলেছিলাম যে আপনি যেন বাইয়াত গ্রহণ না করেন যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা আসে এবং তারা আপনার কাছে এসে বাইয়াত প্রদান করে। এরপর আলী জবাব দিয়ে বলেছিলেন, তুমি যে বিষয়টি উপস্থাপন করলে, অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা আসবে এবং এসে বাইয়াত প্রদান করবে, সেই ক্ষেত্রে আলী বলছেন যে এই বিষয় হচ্ছে এমন একটি বিষয় যা মদিনাবাসীরাই ঠিক করবে এবং আমরা চাইনি বাইরের কেউ এই সিদ্ধান্ত প্রদান করুক। সুতরাং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যা বুঝেছিলেন সেটা হচ্ছে যে খলিফা নির্বাচন করা পরবর্তী ব্যক্তিত্ব এই নির্বাচনের কাজ মদিনাবাসীদের কাজ, মদিনাবাসীদের দায়িত্ব, কারণ তখনও পর্যন্ত আমরা দেখতে পাই যে বিশিষ্ট সাহাবায়ে কেরাম তাদের অধিকাংশই মদিনাতেই অবস্থান করছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফাকালে তিনি বড় সাহাবিদেরকে মদিনার বাইরে যাওয়াকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এই অনুমতি দিয়েছিলেন যে চাইলে কেউ কেউ মদিনা ছেড়ে বাইরে গিয়ে বসবাস করতে পারে, কিন্তু এরপরেও বড় সংখ্যায় প্রধান সাহাবায়ে কেরাম তারা মদিনার ভেতরেই অবস্থান করছিলেন। কাজে আলী ভেবেছেন যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মদিনাবাসী যথেষ্ট, মদিনাবাসীদের মধ্যেই রয়েছেন আনসার, মুহাজিরুন, বদরের যোদ্ধারা এবং অন্যান্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম, কাজেই বাইরের অঞ্চলের ব্যক্তিদের মতামত এখানে সিদ্ধান্ত প্রদানকারী মতামত নয় এবং এই ক্ষেত্রে মদিনাবাসীদের ঐক্যমতকেই সকলের ঐক্যমত বলে ধরে নেওয়া হয়। এবারে আমরা চলে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাইয়াত গ্রহণ করলেন সেই ঘটনা বর্ণনা প্রসঙ্গে। যখন মদিনার বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিলেন যে আপনি বাইয়াত গ্রহণ করুন, সেই অবস্থায় আলী 3টি শর্ত দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে বায়াত আমি গ্রহণ করতে রাজি আছি, তবে এটা গোপনে নয়, প্রকাশ্যে গ্রহণ করা হবে। দ্বিতীয় বিষয়, তিনি বলেছিলেন যে মসজিদে তিনি বায়াত গ্রহণ করবেন। এবং 3 নম্বর বিষয়, যে প্রধান ব্যক্তিবর্গের বায়াতের পর সাধারণ মদিনাবাসী যেন বায়াত প্রদান করতে পারে। এই শর্তগুলোকে সামনে রেখে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নির্ধারিত দিন অর্থাৎ পরবর্তী দিনে মসজিদে গিয়ে উত্তম পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হলেন এবং বায়াত গ্রহণ করার পূর্বে তিনি কিছু বক্তব্য দিলেন, সেগুলোকে আমরা উপস্থাপন করছি। তিনি বললেন, হে লোকেরা, আমি তোমাদের কাজে কর্মে দায়িত্বপ্রাপ্ত হতে আগ্রহী ছিলাম না, কিন্তু তোমরা জোর করেছ, পীড়াপীড়ি করেছ যেন আমি তোমাদের উপর আমির নিযুক্ত হই। তিনি বলছেন, তোমাদের সহায়তা ছাড়া তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব নেই, তোমরা তোমাদের সম্পত্তির চাবি আমার কাছে হস্তান্তর করেছ এবং আমার কোনো অধিকার নেই একটি দিরহামও নিজের কাছে রাখতে তোমাদেরকে বাদ দিয়ে। এরপর তিনি বলেছেন, হে লোকেরা, নেতৃত্বের এই বিষয়টি হচ্ছে তোমাদের বিষয় এবং তোমরা যাকে নিযুক্ত করবে সে ছাড়া অন্য কারো এর উপর কোনো অধিকার নেই। এরপর বিগত ঘটনাগুলো অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং এরপর কিভাবে বিভিন্ন বিভ্রান্ত লোকেরা বিরোধিতা করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং তাকে হত্যা করেছিল, সেগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে গতকাল আমরা বিভক্ত হয়েছিলাম একমত হওয়ার পরে, কাজে এই বিষয়ে আবারও যদি তোমরা ভিন্ন কিছু চাও তাহলে সেগুলোকে আগেই প্রকাশ করতে পারো। কাজে এই অবস্থায় তোমরা যদি চাও আমার কাছে আনুগত্যের শপথ প্রদান করতে, সেই ক্ষেত্রে আমি শপথ গ্রহণ করতে রাজি রয়েছি, আর যদি তোমরা ভিন্ন কিছু চাও তাহলে তোমাদের প্রতি আমি মোটেও মনঃক্ষুণ্ণ হব না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু আগে এই বিষয়কে স্পষ্ট করে নিতে চাচ্ছেন। এরপর তিনি উচ্চস্বরে লোকেদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন যে এই শর্তে তোমরা কি রাজি আছো বা এই কথায় তোমরা কি রাজি আছো। লোকেরা জবাব দিয়ে বলল, আমরা রাজি রয়েছি। তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি এই বিষয়ের উপরে সাক্ষী থাকুন। এরপর লোকেরা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করতে শুরু করলেন এবং বায়াত প্রদান সমাপ্ত হলো। এরপর আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে লোকেরা, তোমরা আমাকে বায়াত প্রদান করেছ ঠিক সেভাবে যেভাবে আমার পূর্বের সাথীদেরকে বায়াত প্রদান করেছিলে। যেহেতু তোমরা আমাকে বায়াত প্রদান করেছ, কাজেই আমার আনুগত্য ছাড়া ভিন্ন কোনো সুযোগ তোমাদের সামনে খোলা নেই, আমাকে অনুসরণ করা ছাড়া ভিন্ন কোনো সুযোগ তোমাদের সামনে নেই, এবং যিনি শাসক হবেন, যিনি আমির হবেন, তিনিও বাধ্য থাকবেন সঠিক পথ অনুসরণ করতে এবং ন্যায়নিষ্ঠ হতে। এটাই হচ্ছে সাধারণ বাইয়াত। এবার আমরা যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে প্রথম যে খুতবা দিয়েছিলেন সেই খুতবার বিভিন্ন বিষয় উল্লেখ করার দিকে। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করার পর তিনি বললেন, ইন্না আল্লাহ তাআলা আনজালা কিতাবান হাদিয়ান বাইনা ফিহিল খায়র ওয়া শার ফাখুযূহু বিল খায়র ওয়া দাউ শার ইন্না আল্লাহ হাররামা হুরামান গাইরা মাজহুলা ওয়া ফাদ্দালা হুরিমাতিল মুসলিমি আলা হুরামি কুল্লিহা। আলী ইবনে আবি তালিব তিনি বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন এক কিতাব, পথপ্রদর্শক কিতাব নাজিল করেছেন যাতে তিনি ভালো এবং মন্দ বিষয়গুলো স্পষ্টভাবে বিবৃত করেছেন। সুতরাং তোমরা ভালো বিষয়গুলোকে গ্রহণ করো এবং মন্দ বিষয়গুলোকে পরিত্যাগ করো। এরপর তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলা হারাম বিষয়গুলোকে, নিষিদ্ধ বিষয়গুলোকে এবং সংরক্ষিত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন এবং মুসলিমদের সম্মান এবং মর্যাদাকে অন্যান্য সকল সংরক্ষিত বিষয়ের উপরে তিনি শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং মুসলিমদের অধিকারকে তিনি বেঁধে দিয়েছেন ইখলাস এবং তাওহিদের সঙ্গে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যেই সময়ে, যেই পরিবেশ এবং পরিস্থিতিতে এই মুসলিমদের মর্যাদা এবং সম্মানকে সংরক্ষণের কথা বলছিলেন সেটা ছিল একেবারেই প্রাসঙ্গিক। খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তার বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করা হয়েছে, মুসলিমদের জান এবং মালের সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এমন এক ব্যক্তির রক্ত ঝরানো হয়েছে যার রক্ত ঝরানো, যাকে হত্যা করা ছিল হারাম এবং নিষিদ্ধ, এমন এক স্থানে সেই কাজ সংঘটিত হয়েছে যেই স্থানটি হারাম বা সংরক্ষিত অর্থাৎ মদিনা, এবং এমন এক মাসে সেই রক্তপাতের ঘটনা ঘটেছে যেই মাসটিও ছিল পবিত্র, সম্মানিত এবং সংরক্ষিত বা হারাম সেই 4টি মাসের একটি, জুলহিজ্জা মাসে। আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তিনি উল্লেখ করে বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়ায়াদিহি ইল্লা বিল হক, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং কথা থেকে, যার দিহবা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। মুসলিম সেই ব্যক্তি যার কাজের থেকে এবং যার কথার ক্ষতি থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে, যদি না কোনো ন্যায়সঙ্গত কারণ থাকে। তিনি আরও বললেন, কোনো মুসলিমকে কষ্ট দেওয়া অন্য মুসলিমের জন্য বৈধ নয়, হালাল নয়। ওয়ালা ইয়াহিল্লু আজাল মুসলিম। এরপর তিনি বলেন, ওয়া খাসাতু আহাদাকুমুল মাউত ফা ইন্নান নাসা আমামাকুম ওয়া ইন্নামা মিন খালফিকুমুস সাআতা। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বাকি লোকেদেরকে সাধারণ কিছু নসিহত প্রদান করেন, মৃত্যু, আখিরাত, পরকাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হতে হবে, সেই বিষয়গুলোকে তাদেরকে স্মরণিকা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন যে তোমরা সাধারণ মানুষের বিষয়গুলোর দিকে ধাবিত হও, বিশেষ করে তোমরা মৃত্যুর কথা বেশি করে চিন্তা করবে। লোকেরা রয়েছে তোমাদের সামনে আর তোমাদের পেছনে রয়েছে কিয়ামত, সুতরাং কিয়ামত তোমাদেরকে পেছন থেকে হাঁকিয়ে নিয়ে আসছে এবং তোমরা হাশরের ময়দানে একত্রিত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, কারণ মানুষের শেষ ঠিকানা তার জন্য প্রতীক্ষমান রয়েছে। আল্লাহকে ভয় করবে আল্লাহর রাজ্যে আল্লাহর বান্দাদের ব্যাপারে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের সম্মুখীন করা হবে, এমনকি চতুষ্পদ জন্তু সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব তোমরা আল্লাহর আনুগত্য করবে, তার নাফরমানি করবে না, ভালো কিছু দেখলে গ্রহণ করবে, মন্দ কিছু দেখলে পরিত্যাগ করবে। সবশেষে আলী রাদিয়াল্লাহু আনহু কুরআনের একটি আয়াতকে উল্লেখ করে তার খুতবা সমাপ্ত করেছিলেন এবং সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন,
واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, তোমরা স্মরণ করো সেই অবস্থার কথা যখন তোমরা জমিনে স্বল্প সংখ্যক ছিলে, তোমরা দুর্বল ছিলে এবং তোমাদের মধ্যে সবসময় এই ভয় এবং আশঙ্কা লেগে থাকতো যে কখন না জানি কে এসে তোমাদের কাকে ছিনিয়ে নিয়ে যায়, ছো মেরে নিয়ে যায়। তাখাফুনা আইয়া তাখাত্তাফাকুমুন নাসু। এরপর আল্লাহ তোমাদেরকে আশ্রয়ের ঠিকানা দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে সাহায্য প্রদান করে তোমাদেরকে শক্তি দান করেছেন এবং আরও তোমাদেরকে দিয়েছেন পবিত্র জীবিকা, পবিত্র রিজক। কাজেই এগুলো লাভ করার পর তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তার শুক্রিয়া আদায় করো। এই আয়াতের মাধ্যমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সে বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিদেরকে একটি ইঙ্গিত প্রদান করলেন যে মুসলিমদের আগের অবস্থা কেমন ছিল, মক্কার সেই কঠিন সময় কেমন ছিল যখন মুসলিমরা ছিল সংখ্যায় অল্প, তারা ছিল ভীত সন্ত্রস্ত এবং সবসময় আশঙ্কা লেগে থাকতো কে কখন এসে কাকে নিয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, নিজের পক্ষ থেকে সাহায্য দিয়ে তাদেরকে জমিনে প্রতিষ্ঠা এবং শক্তি দান করেছেন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যেভাবে বাইতুল মাল সম্পদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং যেভাবে মুসলিমদের মধ্যে সম্পদ এবং প্রাচুর্য এসেছিল, এরপরেও কীভাবে সেই লোকেরা অকৃতজ্ঞতা প্রকাশ করলো এবং সেই ন্যায়সঙ্গত খলিফাকে হত্যা করতে পারলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের শেষাংশে সেই বিষয়গুলোকে ইঙ্গিত হিসেবে তাদের সামনে পেশ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পবিত্র রিজিক প্রদান করেছেন, ওয়ারাজাকাকুম মিনাত তাইয়িবাতি লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার প্রতি শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞ হতে পারো। এভাবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার সংক্ষিপ্ত প্রথম খুতবায় উদ্বোধনী ভাষণ সমাপ্ত করেছিলেন। এবারে আমরা এগিয়ে যাচ্ছি বাইয়াতের পরবর্তী সংকটময় পরিস্থিতির বর্ণনা প্রসঙ্গে, এবং এখানে সংক্ষেপে পটভূমি হিসেবে আমরা উল্লেখ করছি যে জামালের যুদ্ধের আগে সেই কয়েক মাসের সময় মুসলিমদের অবস্থা কেমন ছিল, কিংবা সিফিনের আগের পরিস্থিতি কেমন ছিল, কীভাবে মুসলিমরা সেই দুঃখজনক আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল। ওসমান ইবনে আফফানকে যখন শহীদ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওসমানকেই হত্যা করা হয়নি, বরং সেই মর্মান্তিক ঘটনার মাধ্যমে চক্রান্তকারী ব্যক্তিরা ইসলামকেই ভিকটিম বানিয়েছিল, ইসলামকে তারা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাদের চক্রান্তের ফসল হিসেবে পরবর্তীতে আমরা দেখতে পাই যে মুসলিমরা জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের মতো দুঃখজনক, মর্মান্তিক, বেদনাদায়ক আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল 35 হিজরির শেষ মাস জিলহজ মাসে বা জুলহিজ্জা মাসে, এবং এর ঠিক চার মাস পর জামালের যুদ্ধ সংঘটিত হয়েছিল রবিউস সানি 36 হিজড়িতে এবং সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল 37 হিজড়িতে। কাজে এবারে আমরা সেই ঘটনাগুলোর পটভূমি বা প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি। পরবর্তীতে জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ সম্পর্কে পৃথক অডিও আলোচনা সামনের দিকে আসছে ইনশাআল্লাহ। যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনাবাসীরা, বিশিষ্ট ব্যক্তিরা এবং পরবর্তীতে সাধারণ মুসলিমরা বায়াত প্রদান করলেন, সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিশৃঙ্খল পরিস্থিতির উপর নিজের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তৎপর ছিলেন। তিনি শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আগ্রহী ছিলেন। প্রথমে আমরা চলে যাচ্ছি শামের পরিস্থিতির দিকে, পরবর্তীতে অন্যান্য অঞ্চলের প্রসঙ্গ আমরা বর্ণনা করছি। যখন ওসমান ইবনে আফফানকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে ছিলেন তার স্ত্রী নাইলা বিনতু ফারাফিসা। নাইলা, তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করার জন্য তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা এমনকি তার দেহের উপরেও আক্রমণ পরিচালনা করেছে। নাইলা নিজেকে রক্ষা করতে গিয়ে তার কয়েকটি আঙ্গুল হারিয়েছেন, তার আঙ্গুলগুলো তরবারির আঘাতে কেটে পড়ে যায়। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, নাইলা ওসমানের সেই রক্তমাখা জামা এবং তার নিজের সেই কাটা আঙ্গুলগুলোকে একত্রিত করেন এবং একটি চিঠি লিখে শামের আমির মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পাঠিয়ে দেন। এবং সেই চিঠিতে তিনি যেই বক্তব্য উপস্থাপন করেছিলেন, সেখানে তিনি মুয়াবিয়াকে আহ্বান করেছিলেন যে আপনি ওসমানের পক্ষে প্রতিশোধ গ্রহণ করুন, কারণ আপনি ওসমানের আত্মীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়দের উপর এই বিষয়কে বৈধ করেছেন যে নিহত ব্যক্তির পক্ষে তারা প্রতিশোধ নিতে পারে, কিসাস নিতে পারে। সেই চিঠির নির্বাচিত অংশ আমরা এখানে উল্লেখ করছি। নাইলা তিনি লিখেছেন যে এই চিঠি নাইলার পক্ষ থেকে আমির মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তার প্রতি, এই চিঠির মাধ্যমে আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করছি, যিনি তার নিয়ামতের করুণাধারা আপনার উপর বর্ষণ করেছেন, আপনাকে মুসলিম বানিয়েছেন, আলো দেখিয়েছেন, কুফর থেকে মুক্ত করেছেন। আল্লাহর নামে আমি আপনার কাছে আবেদন করছি, জেগে উঠুন, উঠে দাঁড়ান, ওসমানের কারণে, ওসমানের জন্য, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর তিনি লিখেছেন, ওসমানের সাথে আপনার বিদ্যমান আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বলছি, তার রক্তের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানা, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা প্রদান করি। এরপর নাইলা তিনি আরেকটি আয়াতকে উল্লেখ করেছেন, সূরা হুজুরাতের আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াতের অর্থ যে যদি মুসলিমদের বা মুমিনদের দুইটি দল একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে, ফা আসলিহু বাইনাহুমা, কিন্তু যদি এমন হয়, অর্থাৎ অতঃপর যদি কোনো একটি দল অপর দলের উপরে চড়াও হয়, মুসলিমদের কোনো একটি দল অপর দলের উপর সীমালঙ্ঘন করে, সেই ক্ষেত্রে তোমরা সেই সীমালঙ্ঘনকারী এবং আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফেরত আসে। নাইলা লিখেছেন যে কিছু দুর্বৃত্ত ব্যক্তি ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কোনো ন্যায্য কারণ ছাড়া। এরপর নাইলা তিনি ওসমানের মর্যাদার বিষয়গুলোকে এবং তার মর্মান্তিক শাহাদাতের ঘটনাকে উল্লেখ করে মুয়াবিয়ার কাছে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কাছের মানুষ তিনি ছিলেন এবং কত উচ্চ পর্যায়ের সাহাবী ছিলেন সেগুলো উল্লেখ করার পর তিনি লিখেছেন যে ওসমান কখনো খলিফা হওয়ার জন্য আকাঙ্ক্ষী ছিলেন না, এই পদবীর জন্য তিনি লালায়িত ছিলেন না। তার 12 বছরের খিলাফতকালে তিনি দিনে এবং রাতে ক্রমাগত পরিশ্রম করে গেছেন। তার সময়ে বহু ভূমি বিজিত হয়েছে, বহু সম্পত্তির মালিকানা মুসলিমরা লাভ করেছে, মুসলিমদের বাইতুল মাল পরিপূর্ণ হয়ে গিয়েছিল, মুসলিমদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এরপরেও কিছু দুর্বৃত্ত অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তার বাড়িতে অনধিকার প্রবেশ করেছে, তাকে অবরুদ্ধ করেছে, বাড়ি ঘেরাও করেছে, এমনকি তার বাড়িতে খাদ্য পানীয়ের সরবরাহ বন্ধ করে দিয়েছিল। জেকব ওসমান খরিদ করে মদিনাবাসীদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন, সেই কুয়ার পানি ওসমানের জন্য সরবরাহ করা তারা নিষিদ্ধ করে দিয়েছিল। এরপর যখন তাকে হত্যার উদ্দেশ্যে তার কক্ষে প্রবেশ করেছিল, নাইলা লিখেছেন যে আমরা ওসমানকে রক্ষা করার জন্য তার দেহের উপর নিজেদেরকে নিক্ষেপ করে দিয়েছিলাম, তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু সেই দুর্বৃত্তরা আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং ওসমানকে হত্যা করেছে। তিনি আরও লিখেছেন, এমনকি হত্যার পর তারা আমাদের গায়ের গয়নাগুলো পর্যন্ত খুলে নিয়েছে, লুট করেছে। এই চিঠির সঙ্গে আমি ওসমানের রক্তমাখা জামা এবং আমার হাতের কাটা আঙ্গুলগুলোকে প্রমাণস্বরূপ পাঠিয়ে দিলাম। কাজেই নাইলা শামে গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটি খুবই উত্তেজক চিঠি ছিল। শেষের অংশে তিনি লিখেছেন, ওসমানের এই রক্ত যেন বিনা প্রতিশোধে বৃথা না যায়। আল্লাহ ওসমানের উপর রহম করুন এবং তার হত্যাকারীদেরকে ধ্বংস করুন, তাদের উপর অভিশাপ। স্বাভাবিকভাবেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিঠি পড়ে খুবই উত্তেজিত হয়ে উঠলেন এবং তিনি ওসমানের সেই রক্তমাখা জামা এবং নাইলা তার হাতের কাটা আঙুলগুলোকে সেই চিঠি সহকারে মিম্বরের উপরে ঝুলিয়ে দিলেন জুমার দিনে। এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছিল এবং তার ওসমানের সেই রক্তমাখা জামা, সেই চিঠি, সেগুলো দেখে তারা অন্যায়কারী ব্যক্তিদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে শাস্তি প্রদান করার জন্য অধীর হয়ে উঠছিল। কাজেই এটা ছিল শামের পরিস্থিতি। সেখানকার সেই লোকেরা, তারা ফিতনাবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রতিশোধ ছাড়া ভিন্ন কিছুই চিন্তা করতে পারছিল না। এবং বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে 60 থেকে 70 হাজার পর্যন্ত যোদ্ধা তারা প্রস্তুত হয়েছিল, যে শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় তারা ফিতনাবাজদেরকে দমন করবে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। এই ছিল শামের অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহু 35 হিজরি জিলহজ মাসের শেষের দিকে যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তিনি বিভিন্ন প্রদেশে নতুন গভর্নর নিয়োগ করা শুরু করলেন। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে শেষের দিকে বিদ্রোহ এবং ফিতনা সৃষ্টি হয়েছিল, কাজেই সেই গভর্নরদেরকে পদচ্যুত করে তিনি তার পছন্দ মতো নতুন গভর্নর নিযুক্ত করছিলেন এবং এই কর্তৃত্ব খলিফার রয়েছে। শামে তিনি মুয়াবিয়ার পরিবর্তে সাহল ইবনে হুনাইফকে গভর্নর বা প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই দিকে রওনা হয়ে যান। যখন তিনি আরব এবং শামের সীমান্ত অর্থাৎ তাবুকে পৌঁছান, সেখানে মুয়াবিয়ার সৈনিক বা ঘোড়সওয়ারদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? তিনি বললেন, আমি আমির। তারা বলল, আমির? কিসের আমির? তিনি বললেন, আমি শাম বা সিরিয়ার আমির। তখন তারা বলল, ওসমান কি আপনাকে নিযুক্ত করেছেন? যদি ওসমান আপনাকে নিযুক্ত করে থাকেন বা প্রেরণ করে থাকেন, তাহলে আপনাকে সুস্বাগতম, অন্যথায় আপনি ফেরত যান। সাহল ইবনে হুনাইফ তিনি বললেন, তোমরা কি জানো না কি ঘটেছে? তারা বলল, আমরা জানি। ফলে সাহল ইবনে হুনাইফ তিনি সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আবারও খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ফেরত আসলেন। কাজেই শামে তিনি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বাইয়াত দিতে বিলম্ব করছিলেন। একই রকম পরিস্থিতি অন্যান্য প্রদেশগুলোতেও সৃষ্টি হয়। ফলে আমরা দেখতে পাই, যদিও বা খলিফা একজনই ছিলেন, দ্বিতীয় কোনো ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে খলিফা হিসেবে নিজেকে দাবি করেননি, কিন্তু এরপরেও বিভিন্ন প্রদেশ থেকে যারা গভর্নর ছিলেন তাদের সকলেই বাইয়াত প্রদান করছিলেন না। ফলে উম্মার মধ্যে ফিতনা এবং অস্থিরতা বিকশিত হতে শুরু করে, পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে এবং উম্মার যে ঐক্য সেটা বিনষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে শুরুতে গভর্নরদেরকে পদচ্যুত করা নয়, বরং যে যেখানে আছে থাকুক, আপনি তাদের কাছ থেকে বাইয়াত নিয়ে নিন, এরপর আপনি তাদেরকে পরিবর্তন করতে পারেন। এটা ছিল আলী রাদিয়াল্লাহুর প্রতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পরামর্শ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রসঙ্গে নিজস্ব ইস্তিহাত করলেন এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি শুরুতেই গভর্নরদেরকে পদচ্যুত করে তার পক্ষ থেকে তিনি যাদেরকে পছন্দ করেছিলেন তাদেরকে নিযুক্ত করেছিলেন এবং এরপর বাইয়াত নেওয়ার চেষ্টা করছিলেন। ফলে আমরা সেখান থেকে দেখতে পাই, মক্কায় গভর্নর ছিলেন সাঈদ ইবনুল আস, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে নিযুক্ত করেছিলেন। তার পরিবর্তে আলী আবু কাতাদা আল আনসারি তাকে নিযুক্ত করেছিলেন গভর্নর হিসেবে। তিনি সেখানে 2 মাস পর্যন্ত কাজ করেন। পরবর্তীতে কাতহাম ইবনে আব্বাস তাকে নিযুক্ত করা হয়েছিল। ইয়েমেনের নতুন গভর্নর যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে আব্বাস। অপরদিকে সাবেক যিনি গভর্নর ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিযুক্ত করা, তিনি সেখান থেকে চলে যান মক্কায় এবং ইয়েমেনের বাইতুল মালের সম্পূর্ণ সম্পত্তি তিনি তার সাথে করে মক্কায় নিয়ে চলে যান। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে তিনি বাইতুল মালের সম্পত্তিকে নিয়ে যাননি, বরং এর একটি ভিন্ন উদ্দেশ্য ছিল, যেই প্রসঙ্গে আলোচনা সামনের দিকে আমরা উল্লেখ করছি। মিশরে আমরা দেখতে পাই, মিশরে যিনি গভর্নর ছিলেন মুহাম্মদ ইবনে হুজাইফা তাকে কিছু ফিতনাবাজ ব্যক্তি হত্যা করে পরবর্তীতে গভর্নর নিযুক্ত হন কায়েস ইবনে সাদ এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করেন। কুফাতে গভর্নর ছিলেন আবু মুসা আল আশারি, তিনিও বায়াত প্রদান করেন। এভাবে বাসরার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে সাবেক গভর্নর আবদুল্লাহ ইবনে আমর তিনি বায়াত দিতে অস্বীকার করেন এবং নতুন গভর্নর উসমান বিন হানিফ আনসারি তিনি বাসরার অর্ধেক অংশের উপর বায়াত নিতে সক্ষম হন। এবং আমরা উল্লেখ করেছি যে শাম সেখান থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো বাইয়াত প্রদান করা হচ্ছিল না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলোর সামারি বা সারমর্ম হচ্ছে যে খলিফা একজন হলেও অনেক এলাকা রয়ে গিয়েছিল যেগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত প্রদান করছিল না, ফলে উম্মাহ একটি বিভক্ত পরিস্থিতির মধ্যে চলে আসে। আলী তিনি চেষ্টা করছিলেন শাম থেকে বাইয়াত গ্রহণ করার জন্য। এই উদ্দেশ্যে তিনি একজন ব্যক্তিকে চিঠি সহকারে পাঠালেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। সুবরা আল জুহনি তাকে প্রেরণ করলেন শামে বাইয়াতের আহ্বান জানিয়ে চিঠি যুক্ত করে, খুবই সংক্ষিপ্ত একটি চিঠি। সেই চিঠিতে তিনি লিখেছেন যে ওসমানের ব্যাপারে কি ঘটেছে সেই বিষয়ে আপনারা অবগত রয়েছেন, লোকেরা আমার কাছে বায়াত প্রদান করেছে, কাজে আপনিও লোকেদের মতো আমার কাছে বায়াত প্রদান করুন এবং শান্তি গ্রহণ করুন, ওয়াসালাম। খুবই সংক্ষিপ্ত চিঠি, সরাসরি বায়াত প্রদান করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু আহ্বান জানিয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময়ে বিভিন্ন কারণে খুবই দ্বিধাগ্রস্ত একটি অবস্থায় ছিলেন, তিনি কি করবেন সেটা বুঝতে পারছিলেন না। তিনি সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করছিলেন না, কিংবা নিজেকেও কখনো তিনি খলিফা বলে দাবি করেননি। তিনি এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত। কাজেই তিনি জবাব দিলেন যে তোমরা আমাকে সময় দাও, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দূত বা পত্রবাহক তিনি খালি হাতে ফেরত আসলেন। এবং এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সপ্তাহ গড়িয়ে গেল, মাস গড়িয়ে গেল, এক দুই করে প্রায় 3 মাস পর্যন্ত সময় গ্রহণ করলেন এবং কোনো ধরনের কোনো জবাব তিনি প্রদান করছিলেন না। জুলহিজ্জা, মহরম এবং সফর প্রায় 3 মাস গড়িয়ে যায়। সফর মাসের শেষের দিকে তিনি এই বিষয়ে জবাব প্রদান করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন যে আসলে তিনি কি করবেন, তিনি কি আলীর কাছে বাইয়াত প্রদান করবেন, এবং যদি না করেন তাহলে তিনি কি করবেন, তিনি কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে প্রতিশোধ গ্রহণ নেবেন, তিনি কি মদিনা আক্রমণ করবেন যেখানে ফিতনাবাজ ব্যক্তিরা অনুপ্রবেশ করে রয়েছে, এবং তারা এমনভাবে অনুপ্রবেশ করে রয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর ভেতরে তারা যুক্ত রয়েছে, কাজেই তাদের উপর যদি অভিযান পরিচালনা করতে হয় সেই ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর উপরেও আক্রমণ পরিচালনা করতে হবে, এবং সেই ক্ষেত্রে খলিফার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। কাজেই তিনি কি করবেন এই বিষয় নিয়ে তিনি খুবই দ্বিধাগ্রস্ত একটি অবস্থায় ছিলেন। তিনি আলীর দূতকে এই বলে ফেরত পাঠালেন যে আমার জবাব সেটা আমি দিচ্ছি, কিছুটা সময় তোমরা আমাকে প্রদান করো। এভাবে সফর মাসে 36 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজন ব্যক্তিকে একটি সিলমোহর যুক্ত করা চিঠি বা তুমার সহ পাঠিয়ে দিলেন মদিনাতে। বনি আবস এবং বনি রাওয়াহার দুইজন ব্যক্তিকে তিনি পাঠিয়ে দিলেন একটি মুখ বন্ধ করা চিঠি সহকারে। চিঠি নিয়ে সেই ব্যক্তি মদিনাতে আসলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী তিনি চিঠি খুললেন এবং খুলে দেখেন যে সেটি একটি ব্ল্যাঙ্ক বা খালি চিঠি। শুধুমাত্র শুরুর দিকে এতটুকু লেখা রয়েছে যে এই বার্তা মুয়াবিয়ার পক্ষ থেকে আলীর প্রতি। এখানে লক্ষণীয় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আলীকে আমিরুল মুমিনিন হিসাবে সম্বোধন করেননি, বিপরীতে এই কথাও সত্য যে তিনি নিজেকেও কখনো খলিফা বলে দাবি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত তিনি কখনোই এই খিলাফার দাবি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্বে লিপ্ত হননি। তিনি যখন একটি খালি চিঠি পাঠিয়ে দিলেন এবং লিখলেন যে মুয়াবিয়ার পক্ষ থেকে আলীর চিঠি, এই সম্বোধনের মাধ্যমে বোঝা গেল যে তিনি তখনও পর্যন্ত বাইয়াত দিতে বিলম্ব করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই দুইজন পত্রবাহককে জিজ্ঞাসা করলেন যে এটা কি। পত্রবাহক দুইজন তার আলীর কাছে বলল যে আপনি কি আমাদেরকে অভয় দিচ্ছেন। আলী বললেন তোমাদেরকে আমি অভয় দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি, কারণ স্বাভাবিকভাবে যারা পত্রবাহক থাকেন বা দূত থাকেন তাদের সাথে তাদের নিরাপত্তা লঙ্ঘন করা এটি একটি রীতিবিরুদ্ধ কাজ। আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিলেন এবং ঘটনা কি ঘটেছে সেগুলো বলার জন্য তাদেরকে বললেন। সেই দুজন ব্যক্তি তাদের মধ্যে একজন তারা বলল যে আমরা এমন মানুষদের কাছ থেকে এসেছি যারা প্রতিশোধ ছাড়া কিসাস ছাড়া কোনো কিছুই গ্রহণ করবে না। আমি 70,000 যোদ্ধাকে ওসমানের জামার নিচে ক্রন্দনরত অবস্থায় দেখে এসেছি। ওসমানের সেই রক্তমাখা জামা দামেস্কাসের মিম্বারের উপরে স্থাপন করা রয়েছে। এই বিষয়গুলোকে যখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এভাবে উপস্থাপন করছিল, এই কথার একটি অর্থ এরকম দাঁড়ায় যে আলীর কাছে তারা দাবি করছে যে আপনি প্রতিশোধ কেন গ্রহণ করছেন না, কেন আপনি সেই অন্যায়কারী ব্যক্তিদেরকে যারা ওসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে কেন শাস্তি দিচ্ছেন না, যেন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আটকে রেখেছেন, তাদের শাস্তিকে আটকে রেখেছেন। কাজেই সেরকম একটি অবস্থায় আলী তিনি বললেন আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা মিন দামি ওসমান, হে আল্লাহ আমি তোমার কাছে ওসমানের রক্ত থেকে নিজেকে পবিত্র ঘোষণা করছি, নিজেকে মুক্ত ঘোষণা করছি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কখনোই সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে সুরক্ষা প্রদান করে আসছিলেন না, কিন্তু মদিনাতে যে সংকটময় পরিস্থিতি ছিল সেখানে সেই অবস্থাতেই তাদের উপর বিচার কার্যকর করার মতো, শাস্তি প্রদান করার মতো কোনো পরিস্থিতি ছিল না, এই কাজের জন্য সময় গ্রহণ করার প্রয়োজন ছিল। কাজেই আলীকে কোনোভাবে দোষারোপ করার কোনো সুযোগ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু এই কারণেই তিনি বললেন আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা মিন দামি ওসমান, আল্লাহ, আমি আপনার কাছে ওসমানের রক্ত থেকে নিজেকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করছি। আলী তখন সেই দুইজন ব্যক্তিকে বললেন যে তোমরা কি আমার কাছে এসেছো ওসমানের রক্তের বদলা দাবি করতে? তোমরা যেভাবে তার মৃত্যুকে নিয়ে বিচলিত, আমি কি ঠিক সেভাবেই বিচলিত নই? এবং তিনি বললেন, আল্লাহ ওসমানের হত্যাকারীদের থেকে আমাদেরকে দূরে রাখুন। আলী রাদিয়াল্লাহু তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা যদি এভাবে বিভক্ত থাকি এবং নিজেরা যদি ঐক্যমতের উপর প্রতিষ্ঠিত হতে না পারি, তাহলে কিভাবে আমরা সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে, সেই হত্যাকারীদেরকে শাস্তি কার্যকর করতে পারি? এরপর সেই দুইজন ব্যক্তি তারা সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময়ও তারা নিরাপত্তা চাইল, কারণ মদিনাতে সেই সময় বহু ফিতনাবাজ ব্যক্তিরা ছিল। তারা খলিফার কাছে বলল যে আমরা যদি চলে যাই আপনি কি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন? আলী বললেন যে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। এরপর সেই ব্যক্তি যখন সে মসজিদ থেকে বের হলো, সে ধরে নিল যে সে নিরাপদ রয়েছে। সেই অবস্থায় সে নিজেকে আর সংবরণ করতে পারল না, সেখানে বের হয়ে সে চিৎকার দিতে থাকলো, স্লোগান দিতে থাকলো এবং বলতে থাকলো, কাতালাল্লাহ মান কাতালা উসমান, কাতালাল্লাহ মান কাতালা উসমান, আল্লাহ তাদেরকে হত্যা করুন যারা উসমানকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুন যারা উসমানকে হত্যা করেছে। এভাবে দুইবার সে জোরে জোরে চিৎকার দিল এবং এই কথাগুলো বলতে লাগলো। ফিতনাবাজ লোকেরা আশেপাশেই ছিল, তারা তাকে ঘিরে ধরলো, পাকড়াও করলো এবং তাকে গালাগালি করে বলতে লাগলো, হাজাল কালব, হাজাল ওয়াফিদুল কিলাব, এই ব্যক্তি একটি কুকুর এবং একজন কুকুরের কাছ থেকে সেই বার্তা বহন করে নিয়ে এসেছে, তাকে হত্যা করো। কাজে আমরা বুঝতে পারছি যে সেখানকার পরিস্থিতি কত সংকটময় ছিল। সেই ব্যক্তি পত্রবাহক যখন দেখলো যে এভাবে ফিতনাবাজরা তাকে ঘিরে ফেলেছে, আক্রমণ করছে, তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। তার গোত্রের লোকেদেরকে সে ডাকতে শুরু করলো। সে বলতে লাগলো, হে মুদারের লোকেরা, হে কায়েসের লোকেরা, তোমরা এসো আমাকে সাহায্য করো। তখন বনি আবস তার লোকেদেরকে সাথে নিয়ে বের হয়ে আসলো এবং তার জন্য সুরক্ষা প্রদান করতে শুরু করলো। কাজেই যেহেতু একটি সংঘাত এবং সংঘর্ষ সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, ফিতনাবাজ ব্যক্তিরা সেখান থেকে পিছু হটে গেল। ফেরত যাওয়ার সময় সেই ব্যক্তি তাদেরকে হুমকি দিয়ে গেল। সে বলল যে আল্লাহর কসম করে বলছি, যার নাম, যার পবিত্রতা উজ্জ্বল হোক, আমরা তোমাদের কাছে আসব 4,000 যোদ্ধা সহকারে। এবং সে চিৎকার করে আরও বলছিল, এবং তোমরা যে বিষয়কে ভয় করো সেই বিষয় তোমাদের দিকে ধেয়ে আসছে, মৃত্যু তোমাদের দিকে ধেয়ে আসছে, তোমাদের নিকটবর্তী হচ্ছে, তোমাদের কাজকর্ম শেষ, তোমাদের শক্তি শেষ। এবং ফিতনাবাজদের উদ্দেশ্য করে তিনি আরও বললেন, আল্লাহর কসম যে তোমরা জেনে গেছো তোমরা পরাজিত। কাজেই এরকম যখন একটি পরিস্থিতি, সেই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরাও নিজেদের মধ্যে একটি পরামর্শ করলো। তারা দেখলো যে তাদেরকে উন্মুক্তভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে আর কেউ ভয় করছে না। সেই অবস্থায় তারা নিজেদের মধ্যে একটি পরামর্শ করলো। তাদের একজন অন্যতম প্রধান ব্যক্তি আল আশতারা নুখাই, সে বলল, আমাদের উচিত মদিনা ত্যাগ করা, এখান থেকে চলে যাওয়া। কিন্তু তাদের আরেকজন গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি আব্দুল ইবনে সাবা ইবনু সাউদা, সে বলল যে তোমার এই সিদ্ধান্ত কত মন্দ একটি সিদ্ধান্ত, আমরা মদিনা ছাড়বো না, আমরা এখানেই থাকবো। আলীর লোকেদের সঙ্গে আমরা এমনভাবে মিশে যাব যেন আমরা তাদের মধ্যেই যুক্ত, ফলে আলীর বিরুদ্ধে যুদ্ধ না করে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। সুতরাং আব্দুল ইবনে সাবা বা ইবনু সাউদা, তার এই সিদ্ধান্ত ছিল সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত এবং তার সিদ্ধান্তের সঙ্গে অন্যান্য ফিতনাবাজ ব্যক্তিরা একাত্মতা ঘোষণা করল, ফলে তারা কিছুতেই মদিনা ছাড়ছিল না এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সঙ্গে তারা একত্রিত অবস্থায় মিশে যেতে শুরু করলো। এদিকে মদিনায় আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার বাইয়াতের বিষয়কে সুসম্পন্ন করলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় বড় সাহাবা ছিলেন তারা আসলেন। তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তারাও আসলেন এবং তারা এসে আলীর কাছে অনুরোধ করছিলেন যে আমাদের উপর এই হদ কায়েম করার বিষয়টি, এটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকারী তারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, সেই ফিতনাবাজ ব্যক্তিরা, তাদের উপর শাস্তি, শরীয়তের বিধান, হদ কায়েম করা জরুরি। আলী রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায় নিজের অপারগতা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে আমরা এই ফিতনাবাজ ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করছি না, বরং তারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়কে অস্বীকার করলেন না যে তাদের উপর হদ কায়েম করা প্রয়োজন, অবশ্যই সেটা প্রয়োজন ছিল এবং এটাই হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু যেই পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেখানে আলী নিজের অক্ষমতা প্রকাশ করলেন এবং বিভিন্ন প্রদেশ থেকেও তিনি সম্পূর্ণ বাইয়াত পাচ্ছিলেন না। মদিনা ছিল একটি বিশৃঙ্খল অবস্থায় এবং সেখানে ফিতনাবাজরা প্রচুর পরিমাণে ছিল। কাজে আলী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমাকে সময় দাও, সবর করো, যতক্ষণ পর্যন্ত লোকেদের অন্তরগুলো শান্ত না হয়ে আসে। আলী বলছিলেন যে যদি সেই অবস্থায় তিনি প্রতিশোধ গ্রহণ করেন তাহলে লোকেদের মধ্যে বিভক্তি দেখা দিবে। কোনো কোনো গ্রুপ আলীর সিদ্ধান্তের সঙ্গে একত্রিত হবে, আবার আরেকটি গ্রুপ তারা বিপক্ষে আবির্ভূত হবে। এবং বিপক্ষ দলের মধ্যে যে যেই গোত্রের সঙ্গে সংযুক্ত, জাহিলিয়াতের কারণে, আসাবিয়ার কারণে সেই গোত্রগুলো খলিফার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এর বাইরে হয়তো কিছু লোক থাকবে যারা নিরপেক্ষতা অবলম্বন করবে, ফলে উম্মার মধ্যে বিভক্তি আরও প্রকট আকারে দেখা যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এভাবে নিজের অপারগতা এবং দুর্বলতা প্রকাশ করছিলেন, তখন কেউ কেউ সাহাবিদের মধ্যে বলছিলেন, আপনি যদি দুর্বল হয়ে থাকেন তবে মুসলিমরা তো দুর্বল নয়, অর্থাৎ অন্যান্য প্রদেশে গিয়ে আমরা মুসলিমদেরকে সংঘবদ্ধ করতে পারি, একত্রিত করতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা এই ফিতনাবাজদের উপর আক্রমণ পরিচালনা করতে পারি। কাজেই এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে দমন করা হবে এবং ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা হবে, সেই বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটি মত পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছিল। এবং এই ঘটনাগুলি পরবর্তীতে বাসরার দিকে গিয়ে জামালের যুদ্ধে যে দুঃখজনক ঘটনা তার একটি পরিস্থিতি এবং পটভূমি সৃষ্টি করেছিল। আলী রাদিয়াল্লাহু তিনি তার আরেকটি মতামত ছিল এটা যে সকল ফিতনাবাজ ব্যক্তি সকলের অপরাধ একই রকম নয়, কাজেই পাইকারিভাবে সবাইকে হত্যা করা যায় না, কারণ সব ব্যক্তি সরাসরি ওসমানকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কেউ সাধারণ বিদ্রোহ করেছে, কেউ অজ্ঞতার সাথে এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং কেউ কেউ ছিল যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। কাজেই এই বিষয়গুলো তদন্ত প্রয়োজন, সাক্ষ্য প্রমাণ প্রয়োজন, বিচার করা প্রয়োজন এবং সব শেষে রায় কার্যকর করতে হয়। পাইকারিভাবে এদের সবাইকে হত্যা করা যায় না। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটি মতামত। এই আলোচনার বাকি অংশ শুনুন আগামী পর্বে। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।